জোয়েল গ্রন্থ এবং লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট মণ্ডলী সংখ্যা ৩১।
সংখ্যা ৩১। মথির সুসমাচারে বর্ণিত শেষ তিনটি মসিহীয় পরিপূর্তি রবিবারের আইনের মাইল ফলকের তিনটি উপাদান চিহ্নিত করে। রবিবারের আইনের সময় ঈশ্বরের প্রজাদের বিচ্ছুরণ, যার প্রতিরূপ ২২ অক্টোবর ১৮৫৪ ক্ষুদ্রপালের বিচ্ছুরণ এবং ক্রুশে শিষ্যদের বিচ্ছুরণ, উভয় বিচ্ছুরণই রবিবারের আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। ভ বিশ্বদ্বাণীমূলক মোরবদলের প্রতীক গালিলের প্রেক্ষিতে, যারা রবিবারের আইন পর্যন্ত অন্ধকারে ছিল তাদের অন্ধকার থেকে আহ্বান করা হবে। তানা ঈশ্বরের অপর পাল একাদশ ঘণ্টার শ্রমিকগণ, যারা বাবিল থেকে আহ্বান করা হলে বিশ্রাম দিন বিতর্কের বিষয়ে জাগ্রত হন। বাবিল থেকে তাদের আহ্বান বিচারের দ্বিতীয় পর্ব, যা ঈশ্বরের গৃহ থেকেই শুরু হয় এবং পরে রবিবারের আইনের সময় জিরুসালেমের বাইরে যারা আছেন তাদের মুখোমুখি হয়।
দশম মসিহীয় পথচিহ্ন হল রবিবারের আইনের বিক্ষেপ।
কিন্তু এই সবই
ঘটল যাতে ভাববাদীদের শাস্ত্রসমূহ পূর্ণ হয়। তখন সমস্ত শিষ্যগণ তাকে ত্যাগ করল এবং পালিয়ে গেল। মথি ২৬:৫৬।
পূর্বাভাস।
জাগো হ্যাঁ তরবারি আমার রাখালের বিরুদ্ধে, এবং যে পুরুষ আমার সহচর তার বিরুদ্ধে। সেনাবাহিনীর সদাপ্রভু বলেন, রাখালকে আঘাত কর আর মেষেরা ছত্রভঙ্গ হবে, এবং আমি ক্ষুদ্রদের উপর আমার হাত ফিরাব। জাখারিয়া ১৩:৭।
অল্পদিনের মধ্যেই আমরা ব্যাপকভাবে বিচ্ছুরিত হয়ে পড়ব এবং আমাদের যা করণীয় তা দ্রুত সম্পাদন করতে হবে। খ্রিস্টীয় শিক্ষার মৌলনীতি ১৩:৩৫। সময় আসছে যখন আমরা বিচ্ছিন্ন ও ছত্রভঙ্গ হয়ে পড়ব এবং আমাদের প্রত্যেককে একই মূল্যবান বিশ্বাসের লোকদের সঙ্গে সহভাগিতার বিশেষাধিকার ছাড়াই একাই দাঁড়াতে হবে। আর ঈশ্বর যদি আপনার পাশে না থাকেন এবং আপনি না জানেন যে তিনি আপনাকে নেতৃত্ব দিচ্ছেন ও পথ নির্দেশ করছেন, তবে আপনি কিভাবে দাঁড়াতে পারবেন? রিভিউ অ্যান্ড হেরাল্ড, ২৫ মার্চ ১৮৯০।
একাদশ মসিহীয় এই পথচিহ্ন হল অন্য জাতিদের আহ্বান,
যেন ইশাইয়া নবীর মাধ্যমে উচ্চারিত বাক্য পূর্ণ হয়। জেবুলুনের দেশ এবং নফতালির দেশ, সমুদ্র পথে জর্দনের ওপারে অজাতিদের গালিল, যারা অন্ধকারে বসেছিল তারা মহা আলো দেখেছে, আর যারা মৃত্যুর অঞ্চলে ও মৃত্যুর ছায়ায় বসেছিল তাদের উপর আলো উদিত হয়েছে। মথি ৪:১৪-১৬।
পূর্বাভাস।
তথাপি অন্ধকার আর তার দুঃখকালের ন্যায় হবে না। প্রথমে যখন তিনি জেবুলুনের দেশ ও নফতালির দেশকে সামান্য ক্লেশ দিয়েছিলেন, আর পরে সমুদ্রপথে জর্দনের ওপারে জাতিদের গালিলে তাকে অধিকতর কঠোর ক্লেশ দিয়েছিলেন। যারা অন্ধকারে চলত তারা এক মহান আলো দেখেছে। মৃত্যু ছায়ার দেশে যারা বাস করে তাদের ওপর আলো উদিত হয়েছে। যিশায়া ৯:১-২।
রবিবারের আইনের সময় পরবর্তী বৃষ্টি অপরিমিতভাবে বর্ষিত হবে এবং অন্য জাতিরা মহা আলো দেখবে। উৎপীড়ন বিশ্বস্তদের ছড়িয়ে দেবে এবং বার্তাকে প্রসারিত করবে।
তোমাদিককে পরিশতসমূহের হাতে সমর্পণ করিবে, হ্যাঁ, এবং আমার নিমিত্তে রাজ্যপাল ও রাজাদের সম্মুখেও তোমাদিককে আনা হইবে, তাহাদিগের ও অজাতিদের নিকট সাক্ষ্যস্বরূপ। মথি ১০:১৭-১৮ আরভি। নির্যাতন আলোর বিস্তার ঘটাবে। খ্রিস্টের দাসগণ জগতের মহাপুরুষদের সম্মুখে আনা হইবে, যাহারা এই ব্যতীত সম্ভবত কখনও সুসমাচার শুনিতেন না। এই ব্যক্তিদের নিকট সত্য বিকৃতভাবে উপস্থাপিত হইয়াছে। তাহারা খ্রিস্টের শিষ্যদের বিশ্বাস সম্বন্ধে মিথ্যা অভিযোগ শুনিয়াছেন। প্রায় এর প্রকৃত স্বরূপ জানিবার তাদের একমাত্র উপায় হইল সেই সকলের সাক্ষ্য যাহারা আপন বিশ্বাসের জন্য বিচারের মুখোমুখি আনা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাহাদিককে উত্তর দিতেই হয় এবং তাহাদের বিচারকদের প্রদত্ত সাক্ষ্য শুনিতে হয়। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ঈশ্বরের অনুগ্রহ তাহার দাসদের নিকট প্রদান করা হইবে। যিশু বলেন, যা তোমরা বলিবে তাহা সেই একই সময় তোমাদিগকে দেওয়া হইবে, কারণ তোমরাই কথা বল না, কিন্তু তোমাদিগের পিতার আত্মাই যিনি তোমাদিগের মধ্যে কথা বলেন। ঈশ্বরের আত্মা যখন তাহার দাসদের মন আলোকিত করেন, তখন সত্য তাহার ঐশ্বরিক শক্তি ও মূল্যবানতায় উপস্থাপিত হইবে। যাহারা সত্যকে প্রত্যাখ্যান করে তাহারা শিষ্যদিগের বিরুদ্ধে অভিযোগ আনিতে ও তাহাদিগকে নিপীড়ন করিতে উদ্যত হইবে, কিন্তু ক্ষতি ও দুঃখ ভোগের মধ্যেও মৃত্যু পর্যন্ত প্রভুর সন্তানগণ তাহাদের দৈব আদর্শের নম্রতা প্রকাশ করিবেন এই রূপে শয়তানের প্রতিনিধিগণ এবং খ্রিস্টের প্রতিনিধিগণের মধ্যকার বৈপরীত্য প্রতীয়মান হইবে, শাসকবর্গ ও জনতার সম্মুখে উদ্ধারকর্তা উচ্চে তুলে ধরা হইবেন।
সেইরূপ কৃপার প্রয়োজন না হওয়া পর্যন্ত শিষ্যদেরকে শহীদ সুলভ সাহস ও স্থৈর্য দান করা হয়নি। তখন ত্রাণকর্তার প্রতিশ্রুতি পূর্ণ হল, যখন পিতর ও জোহন সানহেদ্রিন পরিষদের সামনে সাক্ষ্য দিলেন, লোকেরা বিস্মিত হল এবং তারা উপলব্ধি করল যে তারা যিশুর সঙ্গে ছিলেন। প্রেরিতদের কার্য 4:13। স্তেফনের বিষয়ে লেখা আছে যে পরিষদে যারা বসেছিল তারা সকলে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখল যে তার মুখ যেন এক স্বর্গদূতের মুখ। লোকেরা তিনি যে জ্ঞান ও আত্মার দ্বারা কথা বলতেন তা তারা প্রতিহত করতে সক্ষম ছিল না। প্রেরিতদের কার্য 6:15-10। আর পৌল কাইসারদের ন্যায়ালয়ে নিজের বিচারের কথা লিখতে গিয়ে বলেন, আমার প্রথম প্রতিরক্ষায় কেউ আমার পক্ষে দাঁড়াল না, কিন্তু সকলে আমাকে ত্যাগ করল, কিন্তু প্রভু আমার পাশে দাঁড়ালেন এবং আমাকে শক্তি দিলেন, যাতে আমার দ্বারা বার্তাটি পূর্ণরূপে ঘোষিত হয় এবং সমস্ত অজাতীয়রা শুনতে পায়, এবং আমি সিংহের মুখ থেকে উদ্ধার পেলাম। 2 তিমোথিয়া 4:16-17 RV।
খ্রিস্টের দাসদের বিচারে তোলা হলে উপস্থাপনের জন্য কোনো পূর্ব নির্ধারিত বক্তৃতা প্রস্তুত করার কথা ছিল না। তাদের প্রস্তুতি হওয়ার কথা ছিল প্রতিদিন ঈশ্বরের বাক্যের মূল্যবান সত্যসমূহ সঞ্চিত রাখা এবং প্রার্থনার মাধ্যমে তাদের বিশ্বাসকে সুদৃঢ় করা। যখন তাদের বিচারে তোলা হবে তখন পবিত্র আত্মা তাদের স্মরণে আনবেন সেই সত্যসমূহই যেগুলির প্রয়োজন হবে। দ্য ডিজায়ার অফ এইজেস 354-355।
বিচার 9:11 ঈশ্বরের গৃহ হতেই আরম্ভ হয় এবং রবিবারের আইনে সমাপ্ত হয়। তখন বিচার ঈশ্বরের গৃহের বাইরে থাকা তার অন্য পালের প্রতি স্থানান্তরিত হয়।
দ্বাদশ মসিহীয় পথচিহ্ন হল অন্য জাতিদের প্রতি বিচার,
যাহাতে পূর্ণ হয় যাহা যিশাইয় ভাববাদীর দ্বারা বলা হইয়াছিল, দেখ আমার দাস যাহাকে আমি মনোনীত করিয়াছি, আমার প্রিয়জন যাহার মধ্যে আমার প্রাণ সন্তুষ্ট, আমি আমার আত্মা তাহার উপর স্থাপন করিব, এবং তিনি অন্য জাতিদের নিকট বিচার প্রবর্তন করিবেন। তিনি বিবাদ করিবেন না আর চিৎকারও করিবেন না, রাস্তায় কেহ তাহার স্বর শুনিবে না, ভগ্ন নল তিনি ভাঙিবেন না এবং ধুমায়মান সলতে তিনি নিভিয়ে দেবেন না, যতক্ষণ না তিনি বিচারকে বিজয়ে প্রতিষ্ঠিত করেন এবং তাহার নামে অন্য জাতিরা ভরসা রাখিবে। মথি 12:81-7।
পূর্বাভাস।
দেখ আমার দাস যাকে আমি সমর্থন করি, আমার মনোনীত যাতে আমার প্রাণ আনন্দিত হয়, আমি আমার আত্মা তার উপর স্থাপন করেছি, তিনি জাতিদের কাছে ন্যায় বিচার প্রকাশ করবেন। তিনি চিৎকার করবেন না, কণ্ঠ উঁচু করবেন না, পথে তার স্বর শোনাতে দেবেন না, আঘাতপ্রাপ্ত নল তিনি ভাঙবেন না এবং ধুমায়মান সলতে তিনি নিবিয়ে দেবেন না। তিনি সত্যানুসারে ন্যায় বিচার প্রকাশ করবেন, তিনি ব্যর্থ হবেন না, নিরুৎসাহিত হবেন না, যতক্ষণ না তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং দ্বীপসমূহ তার বিধির জন্য অপেক্ষা করবে। যিশায়া 32:1-3।
ঈশ্বরের গৃহের জন্য বিচার সমাপন 2023 সালের জুলাই মাসে আরম্ভ হয়েছিল, যখন একটি কণ্ঠ শোনা গেল সেই রাস্তাগুলোতে যেখানে মূসা ও এলিয়া মৃত শুষ্ক অস্থির এক উপত্যকায় মৃত অবস্থায় শায়িত ছিলেন। যখন সেই কণ্ঠ শোনা গেল তখন ঈশ্বরের গৃহের জন্য বিচার সমাপন আরম্ভ হল এবং তা অজাতিদের বিচারের দিকে অগ্রসর হল। মথির সুসমাচারে 12টি মসিহীয় পরিপূর্তি রয়েছে, যা 1,44,000-এর সংস্কার আন্দোলনের প্রধান মাইল ফলকসমূহকে চিহ্নিত করে। ওই 12টি মাইল ফলক মসিহে প্রতিরূপিত হয়েছে 1999-9-1-2080, 18 জুলাই 2002 2023-2024 মধ্যরাত্রির আহ্বান, যাজকদের পৃথকীকরণ এবং রবিবারের আইন, এসবই চিহ্নিত হয়েছে, যেখানে 2 হাখার 1টি অভ্যন্তরীণ ও বহিন সাক্ষ্য রয়েছে এবং রবিবারের আইনে বিচ্ছুরণের একটি অভ্যন্তরীণ সাক্ষ্য রয়েছে, এবং এরপর 11 ঘণ্টার কর্মীদের বিচারকালের 2টি সাক্ষ্য। মথির সুসমাচারে 1,44,000-এর সংস্কার আন্দোলনের 9টি মাইল ফলক প্রত্যক্ষভাবে শনাক্ত করা হয়েছে।
মথি নতুন নিয়মের আলফা এবং প্রকাশিত বাক্য ওমেগা। মথি একটি ভবিষ্যৎবাণীমূলক শ্রেষ্ঠ রচনা, যার তাৎপর্য অন্তিম দিনসমূহ পর্যন্ত সিল মোহরিত ছিল। এতে ওমেগার 12টি অধ্যায় অন্তর্ভুক্ত, যা আদিপুস্তকের 11-22 অধ্যায়ের আলফার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
প্রকাশিত বাক্যের আলফা হিসেবে এটি দানিয়েল ও প্রকাশিত বাক্যের অনুপ্রাণিত সম্পর্কের সমান্তরাল। তাদের ভবিষ্যৎবাণীমূলক সম্পর্কের বিষয়ে দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থসমূহ সম্পর্কে যা উন্মোচিত হয়েছে তা মথি ও প্রকাশিত বাক্যের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সে সূত্রে আমাদের যা অবহিত করা হয়েছে তার সমতুল্য দাঁড়ায়
মথির পুস্তকে প্রকাশিত বাক্য পুস্তকের মতোই একই ভবিষ্যৎবাণীর ধারা গ্রহণ করা হয়েছে।
প্রকাশিত বাক্য একটি মোহরাঙ্কিত গ্রন্থ, কিন্তু এটি একই সঙ্গে একটি উন্মুক্ত গ্রন্থ। এতে এই পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনে সংঘটিত হওয়ার জন্য নির্ধারিত বিস্ময়কর ঘটনাবলী লিপিবদ্ধ রয়েছে। এই গ্রন্থের শিক্ষাসমূহ সুস্পষ্ট, রহস্যময় ও দুর্বোধ্য নয়। এর মধ্যে দানিয়েলে যে একই ভবিষ্যৎবাণীর ধারা গ্রহণ করা হয়েছে সেটিই পুনরায় গ্রহণ করা হয়েছে। কিছু কিছু ভবিষ্যৎবাণী ঈশ্বর পুনরুক্ত করেছেন, এভাবে দেখিয়েছেন যে সেগুলিকে গুরুত্ব দিতে হবে। প্রভু এমন বিষয় পুনরুক্ত করেন না যেগুলি বিশেষ পরিণামের নয়। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, ভলিউম 9, 8।
মথির সুসমাচার প্রকাশিত বাক্য ও দানিয়েল গ্রন্থের ন্যায় একই ভবিষ্যৎবাণীমূলক ধারা গ্রহণ করে এবং তা প্রকাশিত বাক্য গ্রন্থে পরিপূর্ণতায় উপনীত হয়, কারণ কমপ্লিমেন্ট শব্দটির অর্থই পরিপূর্ণতা।
প্রকাশিত বাক্যে বাইবেলের সব পুস্তক মিলিত হয়ে পরিসমাপ্ত হয়। এখানেই দানিয়েলের পুস্তকের পরিপূরক রয়েছে, একটি ভবিষ্যৎবাণী, অন্যটি উদ্ঘাটন। যে পুস্তকটি সিলমোহর করা হয়েছিল তা প্রকাশিত বাক্য নয়, বরং দানিয়েলের ভবিষ্যৎবাণীর যে অংশটি শেষ দিনের সঙ্গে সম্পর্কিত সেটি। স্বর্গদূত আদেশ দিলেন, কিন্তু তুমি, হ্যাঁ দানিয়েল, কথাগুলো গোপন রাখো এবং পুস্তকটিকে শেষ সময় পর্যন্ত সিলমোহর করে রাখো। দানিয়েল 12 তাচ্ছাক্তিমা। প্রেরিতদের কার্যাবলী 588।
মথি, দানিয়েল ও প্রকাশিত বাক্য একই গ্রন্থ।
দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থদ্বয় এক, একটি ভবিষ্যৎবাণী, অন্যটি উদ্ঘাটন। একটি সিলমোহরযুক্ত গ্রন্থ, অন্যটি খোলা গ্রন্থ। যোহন বজ্রধ্বনিগুলোর উচ্চারিত রহস্যগুলো শুনেছিলেন, কিন্তু সেগুলো না লিখতে তাকে আদেশ করা হয়েছিল। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি, খণ্ড 7-9।
অধ্যয়নকে আবার জোয়েলের পুস্তকের দিকে ফিরিয়ে দেওয়ার আগে মথির সুসমাচারকে প্রাসঙ্গিক প্রেক্ষাপটে স্থাপন করার জন্য সময় নেওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে হল, যাতে কাইসারিয়া ফিলিপ্পিতে পিতরের অবস্থানের ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্য সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। কাইসারিয়া ফিলিপ্পি, যা দানিয়েল 11:13-15 পানীয়ম এ পিতরের অসামান্য ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্যটি উদ্ভাসিত করতে আমি মথির সুসমাচার সম্পর্কে আমার পর্যবেক্ষণ সমূহের সংক্ষিপ্তসার উপস্থাপনের চেষ্টা করব।
মথির পুস্তক তিনটি স্বতন্ত্র ভবিষ্যৎবাণীমূলক ধারার ভিত্তিতে বিন্যস্ত। প্রথম ধারাটি প্রথম 10 অধ্যায়, দ্বিতীয় ধারাটি পরবর্তী 12 অধ্যায়, যার পরে 6 অধ্যায় নিয়ে গঠিত তৃতীয় ধারাটি আসে। প্রথম 10 অধ্যায় প্রকাশিত বাক্যের চতুর্দশ অধ্যায়ের প্রথম স্বর্গদূতকে প্রতিনিধিত্ব করে, পরবর্তী 12 অধ্যায় প্রকাশিত বাক্যের চতুর্দশ অধ্যায়ের দ্বিতীয় স্বর্গদূতকে প্রতিনিধিত্ব করে এবং শেষ 6 অধ্যায় প্রকাশিত বাক্যের চতুর্দশ অধ্যায়ের তৃতীয় স্বর্গদূতকে প্রতিনিধিত্ব করে। এই পর্যবেক্ষণটি আমি এখনও স্পষ্টভাবে প্রতিপাদন করিনি, তবে তা সহজেই সম্পন্ন করা যেতে পারে। তার আগে আমি মথির পুস্তক নামক ক্যানভাসে আরও কিছু বিস্তৃত তুলির আঁচড় টানতে চাই।
অধ্যায় 11 থেকে 22-এর দ্বিতীয় ধারাটি দ্বিতীয় স্বর্গদূতের দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত এবং দ্বিতীয় স্বর্গদূত সর্বদা এক দীপ্তকে চিহ্নিত করেন, কারণ বাবিল পতিত হয়েছে, পতিত হয়েছে। আদি পুস্তকের 11 থেকে 22 অধ্যায়ে প্রথমে প্রতিজ্ঞা উপস্থাপিত হয় এবং তারপর পিতৃপুরুষ আব্রামের মাধ্যমে নির্বাচিত এক জাতির সঙ্গে ঈশ্বরের ত্রিপর্যায়িক চুক্তি নির্ধারিত হয়। ওই 12 অধ্যায়ের একেবারে কেন্দ্রীয় পদটি চুক্তির চিহ্ন হিসেবে খতনাকে নির্ধারণ করে এবং তা তিন পর্যায়ের মধ্যে দ্বিতীয়টিতে প্রতিষ্ঠিত হয়। মথির সমান্তরাল চুক্তির ধারার একেবারে কেন্দ্রীয় পদটি সেই মুহূর্ত যখন শিমন বার জোনার নাম পরিবর্তিত হয়ে পিতর হয়।
আর আমি তোমাকে এও বলছি যে তুমি পিতর, এবং এই শিলার ওপর আমি আমার মণ্ডলী নির্মাণ করব, এবং পাতাল্লোকের দ্বারসমূহ তার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। মথি 16:18।
পিতরের নাম 144,000-এর প্রতিনিধিত্ব করে এবং তিনি সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করেন যারা খ্রিস্টের বার্তা শ্রবণের উপর তাদের বিশ্বাস স্থাপন করে। কেবল যীশু সম্পর্কে বার্তা নয়, বরং সেই বার্তা যা যীশু নিজেই প্রভু স্বয়ং পিতরকে প্রদান করেছেন বলে চিহ্নিত করেছিলেন।
তিনি তাদের বলিলেন, কিন্তু তোমরা বল আমি কে? শিমন পিতর উত্তর দিয়ে বললেন,
তুমি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আর যীশু তাকে উত্তর দিয়ে বললেন,
ধন্য তুমি শিমন বার জোনা,
কারণ মাংস ও রক্ত এটি তোমাকে প্রকাশ করেনি, বরং স্বর্গস্থিত আমার পিতাই তা প্রকাশ করেছেন। মথি ষোলাই পনেরো এক সতেরো।
পিতরের বিশ্বাসের ভিত্তি হল যীশুর খ্রিস্ট মসিহা হয়ে ওঠা। পিতরের নাম পরিবর্তিত হয়, যেমন চুক্তিগত সম্পর্ক চিহ্নিত করতে আব্রামের নাম পরিবর্তিত হয়েছিল, এবং তার নাম এক যজপঞ্চল্য, এবং সেই পদেই মহাবিরোধকে এক শিলা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যিনি এমন এক মণ্ডলীর ভিত্তি যা নরকের মণ্ডলীগুলির বিরুদ্ধে জয়লাভ করবে। এক লক্ষ চুয়াল্লিশ হাজার হল একটি নির্বাচিত চুক্তিবদ্ধ জনগোষ্ঠীর চূড়ান্ত প্রকাশ, এবং পিতর সেই গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন।
পিতরও একই সঙ্গে প্রথম খ্রিস্টীয় কলিশিয়া অর্থাৎ শিষ্যদের কলিশিয়ার প্রতিনিধিত্ব করেন, কারণ সেটি সেই ইতিহাস যেখানে খ্রিস্ট তার কলিশিয়ার ভিত্তি স্থাপন করেছিলেন। খ্রিস্টই ভিত্তি এবং তিনিই শীর্ষ প্রস্তর, আর পিতর প্রথম খ্রিস্টীয় বধূ ও অন্তিম খ্রিস্টীয় বধূর প্রতীক। অতএব একটিমাত্র পদে পিতর একই সঙ্গে আলফা ও ওমেগার প্রতীক।
ওই এক পদটি দ্বিতীয় স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্বকারী বারোটি অধ্যায়ের কেন্দ্রীয় পদ, এবং পিতর দ্বৈত ভূমিকা পালন করেন, প্রথম বধূ ও শেষ বধূ হিসেবে।
শেষ বধূ শয়তানের সভাগৃহের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, এবং শেষ বধূ দুটি গোষ্ঠী নিয়ে গঠিত হবে। একটি গোষ্ঠী হল এক লক্ষ চুয়াল্লিশ হাজার, অন্য গোষ্ঠী হল বৃহৎ জনসমষ্টি। বৃহৎ জনসমষ্টি স্মির্না দ্বারা এবং এক লক্ষ চুয়াল্লিশ হাজার ফিলাডেলফিয়া দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনই ফিলাডেলফিয়াবাসী, এবং অষ্টাদশ পদে পিতরের নাম পরিবর্তন এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের সিলমোহর প্রাপ্ত হওয়াকে প্রতিনিধিত্ব করে। তিনি সিলমোহর প্রাপ্তদের প্রতীক, এবং ওই পদে যা চুক্তি বিষয়ক বারো অধ্যায়ের একেবারে মধ্যবর্তী পদ, তিনি উৎপত্তি পুস্তকের বারো অধ্যায়ের একেবারে মধ্যবর্তী পদটির সঙ্গে সমাপতিত হন, যেখানে খৎনাকে চিহ্নরূপে নির্ধারিত করা হয়েছে। প্রকাশিত বাক্যের একাদশ থেকে বাইশতম অধ্যায় চুক্তির সাক্ষ্য সংবলিত বারো অধ্যায়ের তৃতীয় রেখা প্রদান করে, এবং ওই বারো অধ্যায়ের মধ্যবর্তী পদটি পৃথিবীর রাজাদের সঙ্গে প্রকাশিত বাক্য সতেরো অধ্যায়ের বেশ্যার বিবাহকে চিহ্নিত করে।
আর যে পশু ছিল এবং নেই, সেও অষ্টম, এবং সে সাতেরই একজন, এবং সে বিনাশে যায়। প্রকাশিত বাক্য সতেরো এগারো।
এই পদটি মহাবাবিলের চূড়ান্ত পতনকে শনাক্ত করার বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, এবং বাবেলের প্রথম পতন ঘটেছিল উৎপত্তি গ্রন্থের বারো অধ্যায় ব্যাপী চুক্তির ধারাবাহিকতার প্রথম অধ্যায়ে। পিতর কেন্দ্রীয় পদে এক লক্ষ চুয়াল্লিশ হাজারকে প্রতিনিধিত্ব করছেন, যা উৎপত্তি গ্রন্থের কেন্দ্রীয় পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকাশিত বাক্য গ্রন্থের কেন্দ্রীয় পদে মহাবাবিলের পতন বাবেলের মহান শিকারী নিমরোদের কাহিনীকে পরিসমাপ্তিতে পৌঁছে দেয়।
এই তিনটি ভবিষ্যৎবাণীমূলক রেখার প্রত্যেকটির কেন্দ্রীয় পদসমূহ হয় ঈশ্বরের সিলমোহর, নয়তো পশুর চিহ্নকে চিহ্নিত করে। আদিপুস্তকে শুরু হওয়া বাবিলীয় মৃত্যুচুক্তি প্রকাশিত বাক্যে তার পরিসমাপ্তিতে পৌঁছে। এভাবে রেখার পর রেখা করে যখন এগুলোকে একত্র আনা হয়, তখন তিনটি রেখারই ওপর একটি সূচনা ও একটি সমাপ্তি স্থাপন করা হয়, যেখানে পিতরকে শিলা ও অধোলকের দ্বারের মধ্যকার মহাসংঘর্ষের প্রতীক হিসেবে নিয়োজিত করা হয়েছে। সেটিই দ্বিতীয় স্বর্গদূতের বার্তা, কারণ দ্বিতীয় স্বর্গদূতের বার্তাই হল বাবিলন পড়ে গেছে, নিমরোদ পড়ে গেছে, রোমের ব্যভিচারিণী। মথির তিনটি রেখার মধ্যে দ্বিতীয় রেখাটি দ্বিতীয় স্বর্গদূতের বার্তা, কারণ এটি বাবিলনের দুটি পতনকে চিহ্নিত করে। এটি প্রকৃত বিবাহ, যেখানে পূর্ণতায় উপনীত হয় রবিবারের আইনে, ঠিক সেখানেই একটি ছদ্ম বিবাহ উপস্থাপন করে। এটি আট সংখ্যাটিকে ঈশ্বরের জনগণের একটি ছদ্ম প্রতিরূপ হিসেবে উপস্থাপন করে, কারণ ঈশ্বরের জনগণই প্রকৃত আট। পোপতন্ত্রকেও ঈশ্বরের জাল অনুকরণকারী হিসেবে চিত্রিত করা হয়েছে, কারণ এটি ছিল এবং তবু আছে এবং উত্থিত হবে। এটি যে স্থানে নিশান উত্থিত হয় রবিবারের আইন, ঠিক সেখানেই উত্থিত হয়।
মথির সুষমাচারে বারোটি মসিহীয় পরিপূর্তি রয়েছে, এবং পুরাতন নিয়মে মসিহী সম্বন্ধে তিনশো থেকে পাঁচশোটি ভবিষ্যৎবাণী আছে। মথিতে সরাসরি শনাক্তকৃত পরিপূর্তি বারোটি, যা অন্য তিনটি সুষমাচারের প্রত্যেকটির তুলনায় অনেক বেশি। সে বারোটি পরিপূর্তি এক লক্ষ চুয়াল্লিশ হাজারের সংস্কার আন্দোলনের নয়টি স্বতন্ত্র মাইল ফলকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ,
নয় সংখ্যা পরিপূর্ণতার প্রতীক, কারণ নয়ের পর আর কোনো সংখ্যা নেই। নয়ের পরবর্তী প্রত্যেকটি পরিমাণ কেবল এক থেকে নয় পর্যন্ত এই নয়টি অঙ্ক এবং শূন্যেরই ব্যবহার করে। নয়ই পরিপূর্ণতা। ওই নয়টি মাইল ফলকের মধ্যে দুটির ক্ষেত্রে মথির একের অধিক পরিপূর্তি রয়েছে, নয় নাইনে দুটি এবং রবিবারের আইনে তিনটি।
১৯৭৯ সালে অন্তিম সময়,
১৯৭৪ সালে বার্তার আনুষ্ঠানিকীকরণ, তারপর ৯-১১, তারপর ২০২২ সালের ১৮ জুলাইয়ের হতাশা, তারপর ২০২৩ সালের জুলাই মাসে অরণ্যে এক কণ্ঠস্বর, যা ২০২৪এর পুনরুত্থানের দিকে নিয়ে গিয়েছিল, যা মধ্যরাত্রির আহ্বানের দিকে নিয়ে যায়, এরপর যাজকদের পৃথকীকরণ, যার চূড়ান্ত পরিণতি রবিবার আইনে। নয়টি মাইল ফলক, এর মধ্যে একটির দুই সাক্ষী এবং আরেকটির তিন সাক্ষী রয়েছে, ৯-১১-এ দুইটি এবং রবিবার আইনে তিনটি। এর অর্থ এই যে ১৪৪,০০০এর সংস্কার রেখায় ৯-১১-এর দুই সাক্ষী থেকে রবিবার আইনের তিন সাক্ষী পর্যন্ত ১৪৪,০০০এর মোহর বসানোর সময় চিহ্নিত হয়। ১২টি মাইল ফলক প্রত্যেক সংস্কার আন্দোলনের সঙ্গে সারিবদ্ধ থাকে এবং এর ফলে ৯-১১ থেকে রবিবার আইন পর্যন্ত ১৪৪,০০০এর মোহর বসানোর সময়কে তারা গুরুত্বারোপ করে ও শনাক্ত করে।
এভাবে এটি ৯-১১-এ দুই সাক্ষী এবং রবিবারের আইনে তিন সাক্ষী চিহ্নিত করে।
৯-১১-এ দুই সাক্ষী হচ্ছে দ্বিতীয় স্বর্গদূতের বার্তা এবং রবিবারের আইনে তিন সাক্ষী হচ্ছে তৃতীয় স্বর্গদূতের বার্তা। অতএব মথির বর্ণিত মসিহীয় ভবিষ্যৎবাণীর পরিপূরণ সমূহ দ্বারা নির্মিত রেখাটি মোহরকরণের সময়কে স্বতন্ত্র করে এবং সুস্পষ্টভাবে উজ্জ্বল করে তোলে। একই সঙ্গে মোহরকরণের সময়ের ইতিহাসে দ্বিতীয় স্বর্গদূতকে আলফা এবং তৃতীয় স্বর্গদূতকে ওমেগা হিসেবে চিহ্নিত করে। এর অর্থ মোহরকরণের সময় সংখ্যা ২ ও সংখ্যা ৩ দ্বারা দুপ্রান্তে সীমাবদ্ধ, ফলে প্রায়শ্চিত্তের প্রতীক সংখ্যা ২৩ মোহরকরণের সমগ্র ইতিহাসের ওপর প্রতিষ্ঠিত হয়।
মথির সুষমাচারে তিনটি ভবিষ্যৎবাণীমূলক রেখা রয়েছে, যা ক্রমানুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতকে প্রতিনিধিত্ব করে এবং মথির সুষমাচারের দ্বিতীয় রেখার ১২টি অধ্যায় ১৪৪,০০০এর সঙ্গে করা চুক্তিকে প্রতিনিধিত্ব করে, কারণ এটি উৎপত্তি পুস্তকের আব্রামের সঙ্গে সম্পাদিত আলফা চুক্তির ওমেগা। এটি আরও বোঝায় যে দ্বিতীয় স্বর্গদূতের ক্ষেত্রে যখন পিতর প্রথম ও শেষ উভয় খ্রিস্টীয় বধূকে প্রতিনিধিত্ব করেন, তখন পিতরের দ্বীপায়ন দ্বিতীয় স্বর্গদূতে দ্বীপের ভবিষ্যৎবাণীমূলক প্রয়োজনীয়তাকে প্রতিষ্ঠিত করে। তিন সাক্ষীর সাক্ষ্যে ১২ সংখ্যাটি হল সেই দড়ি যা ১২ অধ্যায়ের তিনটি রেখাকে একত্রে বেঁধে রাখে। অতএব মথির সুষমাচারে যখন আমরা ১২ সংখ্যাটির আরেকটি প্রতিনিধিত্ব পাই, তখন তা মথির সুষমাচারের অন্যান্য ১২র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া আবশ্যক।
মথির ১২টি অধ্যায়, যা প্রতীকী সংখ্যা ১১ দিয়ে আরম্ভ হয়ে তার প্রতীকী প্রতিতুল্য সংখ্যা ২২-এ সমাপ্ত হয়, ১২টি মসিহীয় পরিপূর্ণতা দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত ১৪৪,০০০এর সংস্কার রেখার সঙ্গে সঙ্গতিপূর্ণ, এবং এর ফলে দ্বিতীয় স্বর্গদূতের রেখায় একটি দ্বিতীয় দ্বিগুণীকরণ প্রকাশিত হয়। ১২টি মসিহীয় পরিপূর্ণতা ১২টি অধ্যায়ের সঙ্গে মিলিত হয়ে দ্বিতীয় স্বর্গদূতের দ্বিগুণীকরণ গঠন করে, কিন্তু গুণিত হলে এগুলো ১৪৪,০০০কে প্রতিনিধিত্ব করে। পিতর দ্বিগুণিত এবং ১২ সংখ্যাটিও দ্বিগুণিত। এই দ্বিগুণীকরণ সমূহ বাবিলনের দুইবার পতনের দ্বিগুণীকরণকে পূরণ করে।
১১ থেকে ২২তম অধ্যায়সমূহ প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের দ্বিতীয় স্বর্গদূতকে প্রতিনিধিত্ব করে। ১০ সংখ্যা একটি পরীক্ষার প্রতীক এবং তিনটি পরীক্ষার মধ্যে প্রথমটি হল মথির প্রথম ১০ অধ্যায়। ১০ একটি পরীক্ষার প্রতীক, যেহেতু মথি আলফা এবং প্রকাশিত বাক্য ওমেগা, তাই উভয় পুস্তকেরই প্রথম অধ্যায় যীশুখ্রিস্টের এক প্রকাশ দিয়ে সূচিত হয়। প্রথম অধ্যায়ে জোসেফকে স্বর্গদূতের বাক্যে বিশ্বাস করবেন কিনা এই বিষয়ে পরীক্ষা করা হয়। তার সমান্তরাল চরিত্র ছিলেন বাপ্তিস্মদাতা যোহনের পিতা জাখারিয়া, যিনি অবিশ্বাস করে একই পরীক্ষায় অকৃতকার্য হন। একজন ঈশ্বরীয় বিধানসম্মত জন্মকে গ্রহণ করেছিলেন, অপরজন সন্দেহ করেছিলেন।
দ্বিতীয় অধ্যায়ে হেরোদ এক নতুন রাজার জন্মকে ভয় করেছিল এবং জোসেফ ও মরিয়ম মিশরে পালিয়ে গিয়েছিলেন। তৃতীয় অধ্যায়ে যোহন বাপ্তিস্মদাতা প্রথম পরীক্ষা নিয়ে এলেন, যে পরীক্ষাকে সিস্টার হোয়াইট জীবন মৃত্যুর পরীক্ষা হিসেবে চিহ্নিত করেন, কারণ তিনি লিখেছেন যারা যোহনের বার্তাকে প্রত্যাখ্যান করেছিল তারা যীশুর দ্বারা উপকৃত হতে পারেনি।
প্রথম স্বর্গদূতের বার্তাটি একটি পরীক্ষামূলক বার্তা, যা মানুষকে, যেমন জোহন করেছিলেন, ঈশ্বরকে ভয় করতে আহ্বান জানায়, কারণ ঈশ্বরের বিচারের সময় আসছে। এটি জোহনের কথায় প্রতিফলিত হয়, যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আসন্ন ক্রোধ থেকে পলায়ন করতে তোমাদের কে সাবধান করল।
এরপর চতুর্থ অধ্যায়ে যীশু ৪০ দিন উপবাস করেন, যা পরিণতি লাভ করে তিনটি স্বতন্ত্র পরীক্ষায়, কারণ তিনটি পরীক্ষা সর্বদা প্রথম স্বর্গদূতের বার্তায় প্রতিনিধিত্ব পায়। এরপর যীশু তার শিষ্যদের নির্বাচন করে ভিত্তি স্থাপন শুরু করলেন, কেননা এজরা ও নেহেমিয়ার ক্ষেত্রে যেমন প্রথম ফরমানের ইতিহাসে মন্দিরের ভিত্তি স্থাপিত হয়েছিল, তেমনই মিলারাইটদের ক্ষেত্রেও প্রথম স্বর্গদূতের ইতিহাসে ভিত্তি স্থাপিত হয়েছিল। ভিত্তিসমূহ হল ধন্যবাণীসমূহ। এরপর আসে তার আশ্চর্যকর্মসমূহ, যার পরিণতিতে তিনি ১২ জন শিষ্যকে প্রেরণ করেন এবং তদ্বারা দশম অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। তখন ১২ জন শিষ্য সুপ্রতিষ্ঠিত হলেন এবং ঐশী অনুপ্রেরণা নির্দেশ করে যে শিষ্যরাই খ্রিস্টীয় গির্জার ভিত্তি ছিলেন। ১১তম অধ্যায়ে এসে ভিত্তি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছিল।
১১ অধ্যায়ে শিষ্যরা নিজেদের উদ্যোগে সেবা কার্য সম্পাদন করছে, যীশু একাকী আছেন। এটি দশম ও ১১ অধ্যায়ের মধ্যে একটি সুস্পষ্ট বিচ্ছেদ নির্দেশ করে। প্রথম থেকে দশম অধ্যায় পর্যন্ত বিষয়বস্তু হল প্রথম স্বর্গদূতের বার্তা, যার সমাপ্তি ঘটে দ্বিতীয় স্বর্গদূতের আগমনে। দ্বিতীয় স্বর্গদূত একটি বিভাজন, একটি বিচ্ছেদ সৃষ্টি করে, যেমনটি মিলারাইটদের ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে ঘটেছিল। দশম অধ্যায় শেষ হয় যীশুর শিষ্যদের থেকে পৃথক হয়ে যাওয়ার মাধ্যমে এবং ১১ অধ্যায়ে তিনি একাকী।
অধ্যায় ১১ থেকে ২২ দ্বিতীয় স্বর্গদূতকে উপস্থাপন করে এবং তা অধ্যায় ২৩ থেকে ১৮কে তৃতীয় স্বর্গদূতের তৃতীয় রেখা হিসেবে নির্দেশ করে। অবশ্যই তৃতীয় স্বর্গদূত রবিবারের আইনে এসে পৌঁছায় এবং ২৬ থেকে ১৮ অধ্যায়ের পাশখা সেই বিষয়টিকেই প্রতিনিধিত্ব করে। ২৩ প্রায়শ্চিত্তের প্রতীক এবং ওই ৬টি অধ্যায়ের প্রথমটি প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে আর শেষ ৩টি অধ্যায় তৃতীয় স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে। মধ্যবর্তী ২টি অধ্যায় ২৪ ও ২৪ দ্বিতীয় স্বর্গদূতকে প্রতিনিধিত্ব করে। শেষ ৩টি অধ্যায়ে ২৩টি নির্দিষ্ট দিকচিহ্ন আছে, যা অধ্যায় ২৩কে প্রথম স্বর্গদূত বা সূচনা হিসেবে এবং ২৬ থেকে ২৮ অধ্যায়কে তৃতীয় হিসেবে ২৩টি দিকচিহ্নের সাথে সামঞ্জস্যে স্থাপন করে। অধ্যায় ২৩ হল প্রথম স্বর্গদূত, পরবর্তী ২টি অধ্যায় দ্বিতীয় স্বর্গদূত আর শেষ ৩টি অধ্যায় তৃতীয় স্বর্গদূত।
মথির তৃতীয় রেখাটি তৃতীয় স্বর্গদূতকে প্রতিনিধিত্ব করে এবং এটি ৩টি ধাপে বিভক্ত। অধ্যায় ২৩ই প্রথম ধাপ এবং প্রথম স্বর্গদূত, অধ্যায় ২৪ ও ২৫ দ্বিতীয় ধাপ এবং দ্বিতীয় স্বর্গদূত, অধ্যায় ২৪, ৪৪ ও ৩৯ তৃতীয় ধাপ এবং তৃতীয় স্বর্গদূত। প্রথম স্বর্গদূতের জন্য ১ অধ্যায়, দ্বিতীয়ের জন্য ২ অধ্যায় এবং তৃতীয়র জন্য ৩ অধ্যায়। তৃতীয়টি, যা পাস্কা, যা ক্রুশকে প্রতিনিধিত্ব করে, যা আবার রবিবারের আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ, তা পেন্তেকোস্ট দ্বারাও প্রতীকায়িত হয়।
পেন্তেকোস্ট হল সংখ্যা ৫০ এবং ৫০ জুবিলির প্রতীক। জুবিলির মধ্যে রয়েছে ৪৯তম বর্ষ, যা ৭ বর্ষের ৭টি চক্রের সমাপ্তি। সংখ্যা ৩৯ সংখ্যা ৫০-এর পূর্ববর্তী, কিন্তু এর সঙ্গে প্রত্যক্ষভাবে সংযুক্ত। মথির গ্রন্থে তৃতীয় ধারা অধ্যায় ২৩ দিয়ে শুরু হয়, এরপর ২টি অধ্যায় ২৪, ২৫ আসে, যেগুলি যোগ ফলে ৩৯, সংখ্যা ৫০কে প্রতিনিধিত্বকারী তৃতীয় স্বর্গদূতের ঠিক আগে।
৬টি অধ্যায়ের ধারার সূচনা ২৪ আর সমাপ্তি ২৪ পথচিহ্নে। ২৬ অধ্যায়কে দোষমান ও দুয়াঠোয়ের সঙ্গে যোগ করলে যে সমষ্টি পাওয়া যায় তা ৮১। এটি যাজকবর্গের এক প্রতীক এবং এটি সেই পদসমূহের মধ্যেই সন্নিবিষ্ট, যেগুলি সেই রক্তের রক্তপাতকে চিহ্নিত করে যা স্বর্গীয় মহাযাজক তার মহাযাজকীয় পরিচর্যায় ব্যবহার করবেন। এই কারণে দ্য ডিজায়ার অফ এজেস গ্রন্থের ৮১ নম্বর অধ্যায়ের শিরোনাম মথি দুয়াঠোয়ের উপর ভিত্তিকৃত।
অধ্যায় ৮১ সে প্রভু পুনরুত্থিত হয়েছেন। এই অধ্যায়টি মথি ৮৮ ২ ২ চর ১১ ১৫ এর উপর ভিত্তি করে দ্য ডিজায়ার অফ এজেস ৮১ নিসাগে।
৯৮ সংখ্যা যাজকত্বকে প্রতিনিধিত্ব করে এবং লেবীয় পুস্তকের অষ্টম অধ্যায়ে যাজকদের পবিত্রীকরণের ৭ দিন বর্ণিত হয়েছে। গণনা পুস্তকের অষ্টম অধ্যায়ে লেবীয়দের শুদ্ধিকরণ বর্ণিত হয়েছে। দ্বিতীয় বংশাবলীতে ৫৮ জন যাজক রাজা উজ্জিয়ার বিরোধিতা করেন
এবং উক্ত পাঠাংশটি 144,000-এর সিলমোহরের বার্তা প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে অবদান রাখে।
কিন্তু যখন তিনি বলিয়ন হলেন, তখন তাহার হৃদয় অহংকারে উচ্চিত হয়ে তাহার বিনাশ ডেকে আনিল, কারণ তিনি প্রভু তাহার ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করিলেন এবং ধূপবেদীর উপর ধূপ দাহ করিবার জন্য প্রভুর মন্দিরে প্রবেশ করিলেন, আর আজরিয়া যাজক তাহার পশ্চাতে প্রবেশ করিলেন, এবং তাহার সঙ্গে প্রভুর 80 জন যাজক ছিলেন, যাহারা পরাক্রমশালী পুরুষ। তাহারা উজ্জিয়া রাজাকে প্রতিহত করিয়া তাহাকে কহিলেন, হে উজ্জিয়া, প্রভুর উদ্দেশ্যে ধূপ দাহ করা তোমার জন্য নহে, বরং আহারণের পুত্রগণ, যাহারা যাজক এবং ধূপ দাহ করিবার জন্য পবিত্রীকৃত, তাহাদের কাজ। অতএব পবিত্র স্থান হইতে বাহির হও, কারণ তুমি অপরাধ করিয়াছ এবং এতে প্রভু ঈশ্বরের নিকট হইতে তোমার কোনো সম্মান হইবে না।
তখন উজ্জিয়া ক্রোধান্বিত হলেন এবং ধূপ জ্বালাবার জন্য তার হাতে ধূপপাত্র ছিল, আর তিনি যাজকদের প্রতি ক্রোধান্বিত থাকাকালে প্রভুর গৃহে ধূপবেদীর পাশে যাজকদের সম্মুখেই তার কপালে কুষ্ঠ উত্থিত হল। প্রধান যাজক আজরিয়া ও সকল যাজক তাকে লক্ষ্য করলেন এবং দেখ, তার কপালে কুষ্ঠ দেখা গেল। তখন তারা তাকে সেখান থেকে তাড়িয়ে বের করে দিলেন। হ্যাঁ, প্রভু তাকে আঘাত করেছিলেন বলে তিনি নিজেও দ্রুত বেরিয়ে গেলেন, আর রাজা উজ্জিয়া তার মৃত্যু দিবস পর্যন্ত কুষ্ঠরোগী ছিলেন এবং কুষ্ঠরোগী হওয়ায় তিনি পৃথক এক গৃহে বাস করতেন, কারণ তিনি প্রভুর গৃহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিলেন, আর তার পুত্র যোথাম রাজবাড়ির উপর কর্তৃত্ব করতেন, দেশের জনগণের বিচার করতেন। দুই বংশাবলী 26:16-21।
81 প্রতীকরূপে সেই যাজকদের সঙ্গে সম্পর্কিত যারা উজ্জিয়াহের পবিত্র স্থানে বলিদান নিবেদনের প্রচেষ্টার বিরোধিতা করেছিলেন। উজ্জিয়াহ সংক্রান্ত অংশটির ভাববাদী কাঠামো দানিয়েল গ্রন্থের 11:11 ও 12 পদের ভাববাদী কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। উভয় অংশই এক দক্ষিণের রাজাকে চিহ্নিত করে, যার হৃদয় সামরিক বিজয়সমূহের ফলে, বিশেষত উত্তরের এক রাজার বিরুদ্ধে সদ্যপ্রাপ্ত বিজয়ের কারণে গর্বোন্নত হয়ে ওঠে। রাফিয়ার যুদ্ধে পটোলেমি যখন দানিয়েল গ্রন্থের 11:11 পদের পূর্তি ঘটান, তখন তিনি উজ্জিয়াহের ন্যায় জিরুসালেমের পবিত্র স্থানে এক বলিদান নিবেদন করতে উদ্যত হন, কিন্তু যাজকেরা তাকে প্রতিহত করেন। পংক্তির উপর পংক্তি নীতিতে এই দুই সাক্ষী প্রায় সমাপ্ত ইউক্রেন যুদ্ধকে চিহ্নিত করে।
দ্য ডিজায়ার অফ এজেসের 81 অধ্যায়টি মথি চোটাইনো অধ্যায়ের উপর ভিত্তি করে এবং স্বর্গীয় মহাযাজক রূপে তার সেবাকার্য আরম্ভ করার জন্য খ্রিস্টের স্বর্গারোহণকে নির্দেশ করে।
এখন আমরা যা বলেছি তার সারকথা এই, আমাদের এমনই এক মহাযাজক আছেন যিনি স্বর্গসমূহে মহিমার সিংহাসনের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন। ইব্রীয় 8:6।
সংখ্যা 8 ম্যাথস যাজকদের এবং অধ্যায় 26:57-52 এর একটি প্রতীক। মথিতে তৃতীয় সারির তৃতীয় ধাপের যোগফল 8, দ্বিতীয় ধাপের যোগফল 39 এবং প্রথম ধাপের যোগফল 23। 8, উজিয়াহের সাক্ষ্যে 80 জন যাজক এবং এক মহাযাজককে প্রতিনিধিত্ব করে। এই স্তরে 80 জন যাজক মানবীয় এবং মহাযাজক দৈবীয়। 8 দৈবত্ব ও মানবত্বের সম্মিলনকে প্রতিনিধিত্ব করে। 8 সংখ্যার মধ্যে এক সংখ্যাটি দৈবত্বকে প্রতিনিধিত্ব করে।
সংখ্যা 11 মধ্যে থাকা এক মানবতা এবং ঈশ্বরত্ব উভয়কেই প্রতিনিধিত্ব করে। সংখ্যা 21 এক ঈশ্বরত্বকে এবং 20 মানবতাকে প্রতিনিধিত্ব করে। এম্মাউসের পথে শিষ্যদের মধ্যে 2 ও 1-এর এই সমন্বয় প্রত্যক্ষ করা যায়।
3 ও 1-এর সমন্বয় হল মানবত্ব ও ঈশ্বরত্ব, যেমনটি সদ্রক, মেশাক ও আবেদনেগোর জ্বলন্ত অগ্নিকুণ্ড দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
4 ও 1-এর সমন্বয় চিহ্নিত করে যে দেবত্ব ও মানবতার ঐক্য চতুর্থ প্রজন্মে সাধিত হয়।
5 ও 1-এর সমন্বয় বরের প্রতীক্ষায় থাকা 5 কুমারীকে চিহ্নিত করে।
6 ও 1-এর সমন্বয় মানুষের সপ্তম দিনের সাবাথের সঙ্গে সম্পর্ককে প্রতিনিধিত্ব করে, যার প্রভু হলেন ঐশ্বরিক সত্তা। 6 সংখ্যা মানুষের প্রতীক এবং 1 হলেন খ্রিস্ট।
7 ও 1-এর সমন্বয়টি লাউদিকেয়ার সপ্তম মণ্ডলীর ফিলাদেলফীয় অভিজ্ঞতায় রূপান্তরকে প্রতিকায়িত করে।
88 হল যাজকগণের এবং মহাযাজকের সঙ্গে তাদের সম্পর্কের প্রতীক।
9 ও 1-এর সমন্বয় সমাপ্তিকে চিহ্নিত করে। গর্ভধারণ 9 মাসের, নোয়াহ পর্যন্ত 9 প্রজন্ম ছিল এবং তারপর আরও 9 প্রজন্ম, যার পরে চুক্তি স্থাপিত হল।
যীশু নবম প্রহরে আত্মসমর্পণ করলেন। নয় ও একের সমন্বয় তার জনগণের ওপর সিলমোহর স্থাপনের কর্মের সমাপ্তিকে চিহ্নিত করছে।
এই প্রেক্ষিতে এক হল মানবত্ব ও ঈশ্বরত্বের সম্মিলন, দুই হল ঐশ্বরিক শিক্ষক যিনি মানবজাতিকে শিক্ষাদান করেন, তিন হল তিন স্বর্গদূতের বার্তা যা দুইয়ে মানবজাতিকে যে বার্তা শিক্ষা দেওয়া হয় সেই বার্তাই, চার চতুর্থ প্রজন্মকে চিহ্নিত করে, ফলে সেই ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসও চিহ্নিত হয় যখন পাঁচজন জ্ঞানী কুমারী প্রকাশিত হয় এবং ষষ্ঠ সৃষ্টিদিন দ্বারা প্রতিনিধিত্বিত রূপে পুনঃসৃষ্টি হয়। তারপর সপ্তম ধাপ ফিলাডেলফিয়ায় পর্যায়ান্তরকে এবং সাতের অন্তর্গত আটতমের রহস্যকে চিহ্নিত করে। এই পর্যায়ে চুক্তি পরিপূর্ণ হয় এবং একাশিয়ের যাজকত্বকে উচ্চে তোলা হয় যাতে নয় দ্বারা প্রতিনিধিত্বিত কাজ সমাপ্ত করা যায়। প্রত্যেক ধাপে এক হল যিহুদা গোত্রের সিংহ যিনি পালমণি, সেই আশ্চর্য গণনাকারীও বটে, একাশি যাজকদের এক প্রতীক, পালমণি সকল সংখ্যা সৃষ্টি করেছেন।
সংখ্যা এগারো বাইশের অর্ধাংশকে নির্দেশ করে এবং উভয়ই ঈশ্বরত্ব ও মানবত্বের সমন্বয়কে প্রতিকায়িত করে। সম্প্রতি এক প্রবন্ধে আমি আদি ও অন্তকে সম্বোধন করে এমন দুটি বিবৃতি অন্তর্ভুক্ত করেছি। প্রথম বিবৃতিতে বলা হয়েছিল যে যখন এলেন হোয়াইট পবিত্রস্থান সম্বন্ধে তার প্রারম্ভিক দর্শনসমূহ লাভ করেছিলেন তখন তাকে দেখানো হয়েছিল যে বিশ্রাম দিনের আজ্ঞা অন্যান্য আজ্ঞার তুলনায় অধিক উজ্জ্বলভাবে প্রদীপ্ত ছিল। তাকে আরও দেখানো হয়েছিল যে অন্তিমকালে অবতার শিক্ষা মৃদু দীপ্তিতে মণ্ডিত থাকবে। প্রারম্ভে বিশ্রাম দিন ছিল এক আলোক যা অন্তে অবতার শিক্ষাকে প্রতিকায়িত করেছিল। ঈশ্বরত্ব ও মানবত্বের সংযোগী অবতার শিক্ষা, কারণ এটি সেই শিক্ষা যে খ্রিস্ট স্বয়ং মানব দেহ ধারণ করেছিলেন এবং এইভাবে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে ঈশ্বরত্ব মানবত্বের সঙ্গে সংযুক্ত হলেও পাপ করে না।
এগারো যোগ এগারো সমান বাইশ এবং বারো অধ্যায় বিশিষ্ট প্রতিটি চুক্তি রেখা সংখ্যা এগারো দিয়ে শুরু হয় এবং প্রত্যেকটির পরিসমাপ্তি ঘটে বাইশে। শাস্ত্রসমূহে অধ্যায় একাদশসমূহ ও পদ একাদশসমূহ এক লক্ষ চুয়াল্লিশ হাজারের পথচিহ্নসমূহের প্রতিনিধিত্ব করে।
২০১৪
ইউক্রেনের যুদ্ধ ২০১৪ সালে শুরু হয়েছিল এবং এটি এক লক্ষ চুয়াল্লিশ হাজারের সিলমোহরকরণের কালের বাহ্যিক রেখা।
আর দক্ষিণের রাজা ক্রোধে উদ্দীপ্ত হইবে এবং বাহির হইয়া তাহার সহিত অর্থাৎ উত্তর দেশের রাজার সহিত যুদ্ধ করিবে এবং সে এক বৃহৎ বাহিনী সমবেত করিবে, কিন্তু সেই বাহিনী তাহার হাতে সমর্পিত হইবে। দানিয়েল এগারো বিশদে কাজ।
১৮ জুলাই ২০২০ প্রথম হতাশা ছিল লাজারকে জীবিত করতে যেতে যিশুর বিলম্ব, যে কাজটি ছিল শিরোমুকুট স্বরূপ অলৌকিক কাজ এবং ঈশ্বরের সিলমোহর। লাজারকে জীবিত করার আগে যিশু চার দিন অপেক্ষা করেছিলেন। যোহনের সেই পদটি যোহনের সুষমাচারে সরাসরি চিহ্নিত সাতটি অলৌকিক কাজের শেষটিকে নির্দেশ করছে। প্রথমটি ছিল জলকে মদে পরিণত করা। যে সাতটি অলৌকিক কাজ যোহন এক্কারো এক্কারে এসে পরিণতি পায় সেগুলি বিবেচনা করলে অনেক আলো প্রকাশ পায় এবং সমস্ত ধর্মতত্ত্ববিদ একমতে বলেন যে যোহনে মাত্র সাতটি অলৌকিক কাজই আছে, যেহেতু কেবল সেগুলিই সরাসরি চিহ্নিত হয়েছে। এই কারণে তারা খ্রিস্টের পুনরুত্থানকে অষ্টম চিহ্ন হিসেবে অন্তর্ভুক্ত করেন না, কিন্তু তা ছিল এক অলৌকিক কাজ এবং তার পুনরুত্থানই চুক্তির চিহ্ন। অতএব যোহনের গ্রন্থে পুনরুত্থানটি অষ্টম অলৌকিক কাজ অর্থাৎ সাতটির অতিরিক্ত, কারণ পূর্ববর্তী সাতটি অলৌকিক কাজের প্রতিটিই তার পুনরুত্থানের শক্তি দ্বারা সম্পন্ন হয়েছিল।
তিনি এই সকল কথা বলিলেন এবং এর পরে তিনি তাহাদিগকে কহিলেন, আমাদের বন্ধু লাজার নিদ্রিত, কিন্তু আমি যাইতেছি যেন আমি তাহাকে নিদ্রা হইতে জাগাই। যোহন এগারো ইক্ষারে।
জুলাই ২০২৩
খ্রিস্টাব্দের জুলাই মাসে অরণ্যে ধ্বনিত সেই কণ্ঠ জীবনের আত্মাকে ধারণকারী এক বার্তা উচ্চস্বরে ঘোষণা করা শুরু করল,
এবং সাড়ে তিন দিন পর ঈশ্বরের পক্ষ থেকে জীবন আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা তাদের পায়ের উপর দাঁড়াল, আর যারা তাদের দেখেছিল তাদের উপর মহাভয় এসে পড়ল। প্রকাশিত বাক্য একারো একারো।
যোহন রবিবারের আইন সময়ের আট দিন পূর্বে জন্মগ্রহণ করেন, কারণ রবিবারের আইন সময়েই তার পিতা জাখারিয়া কথা বলেন। রবিবারের আইন সময়ে যোহনের নাম জাখারিয়া থেকে যোহনে পরিবর্তিত হয়।
সেই নাম পরিবর্তন একটি চুক্তিগত সম্পর্ককে চিহ্নিত করে। এই জন্মটি ১৮ জুলাই ২০০২ এ রাস্তায় নিহতদের পুনরুত্থানের রূপ।
আমি তোমাদের সত্যই বলছি, নারীদের গর্ভে জন্মগ্রহণকারীদের মধ্যে বাপ্তিস্মদাতা জোহনের চেয়ে বৃহত্তর কেউ হয়ে ওঠেনি। তথাপি স্বর্গরাজ্যে যে ক্ষুদ্রতম, সে তার চেয়েও বৃহত্তর। মথি ইকি ১১১২৪
জিসাইয়াহ সেই দ্বিতীয় সমবেতকরণকে চিহ্নিত করেন, যা ১৮৩৯ খ্রিস্টাব্দে পূর্তি লাভ করেছিল। দ্বিতীয় সমবেতকরণ ২০২৩ খ্রিস্টাব্দের জুলাই মাসে শুরু হয়েছিল এবং ঈশ্বরের প্রজারা মোহরিত হলে তা সমাপ্ত হবে।
সেই দিনে এমন
হবে যে প্রভু আবার দ্বিতীয়বার তার হাত প্রসারিত করবেন তার জাতির যে অবশিষ্টাংশ থাকবে তাদের ফিরিয়ে আনতে, আশুর থেকে, মিশর থেকে, পথরস থেকে, কুশ থেকে, এলাম থেকে, সিনার থেকে, হামাত থেকে এবং সমুদ্রের দ্বীপসমূহ থেকে। যিশাই ১১১১
রবিবারের আইন আরোপের অব্যবহিত পূর্বে
যিশু সদ্য তার বিজয়ী প্রবেশ সম্পন্ন করেছেন।
এভাবে মধ্যরাত্রির আর্তনাদ থেকে রবিবারের আইনে সংক্রমণটি চিহ্নিত হয়। তার সঙ্গে ১২ জন শিষ্য আছেন, কেননা তারা রবিবারের আইন পূর্বেই নির্বাচিত হয়েছেন।
আর যিশু জিরুসালেমে প্রবেশ করিলেন এবং মন্দিরে গেলেন। তিনি চারদিকে সমস্ত কিছু নিরীক্ষণ করিবার পর ইতিমধ্যে সন্ধ্যাবেলা উপস্থিত হইয়াছিল বলিয়া তিনি ১২ জনকে সঙ্গে লইয়া বেথানিয়ার দিকে বাহির হইলেন। মার্ক ১১১১
রবিবার আইনের ঠিক পূর্বে যখন ১৪৪০০০ ওপর মোহরকরণ সম্পন্ন হয়, তখন ঈশ্বরত্বের বর ও মানবত্বের বধূর মিলন সম্পন্ন হয় এবং উভয়ে অনন্তকালের জন্য এক থাকে, কারণ প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়েছে।
তথাপি প্রভুর মধ্যে পুরুষ নারী ব্যতীত নয় এবং নারী পুরুষ ব্যতীত নয়। ১ করিন্থীয় ১১১১
সারার অলৌকিক সন্তান জন্ম, যা ১৮৬৩ সালের বিদ্রোহের পর থেকে দীর্ঘকাল বিলম্বিত ছিল, তা সম্পন্ন হয় যখন প্রকাশিত বাক্য গ্রন্থের ২০ অধ্যায়ের নারী যমজ সন্তান প্রসব করেন। প্রথম সন্তান মধ্যরাত্রির আহ্বানে জন্মগ্রহণ করে এবং দ্বিতীয় সন্তান রবিবারের আইনের সময় জন্মগ্রহণ করে। যে সন্তানটি দ্বিতীয় বেরিয়েছিল তার ছিল রক্তবর্ণ সুতো, যা জেরিহো নগরে রাহাবের চিহ্নকে প্রতিনিধিত্ব করে।
বিশ্বাসের দ্বারা সারা নিজেও বীজ গর্ভে ধারণ করার শক্তি লাভ করেছিলেন এবং বয়স অতিক্রান্ত অবস্থাতেও সন্তান প্রসব করেছিলেন, কারণ তিনি যিনি প্রতিজ্ঞা করেছিলেন তাঁকে বিশ্বস্ত বলে গণ্য করেছিলেন। ইব্রীয় ইক্কান্তি ইক্কারো
লাওদিকিয়ার জন্য রবিবারের আইন
জিরোমিয়া লাওদিকিয়য় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর বিচারকে চিহ্নিত করেন।
অতএব প্রভু এইরূপ বলেন, দেখ, আমি তাহাদের উপর এমন অনিষ্ট আনিব যাহা হইতে তাহারা নিস্তার লাভ করিতে পারিবে না, এবং তাহারা আমার নিকট আর্তনাদ করিলেও আমি তাহাদের প্রতি কর্ণপাত করিব না। জিরোমিয়া ১১১১
ইজেকিয়েল অ্যাডভেন্টবাদের ওপর জিরোমিয়াহের বিচারের সঙ্গে সম্মত হন।
এই নগর তোমাদের হাড়ি হবে না,
আর তোমরাও এর মধ্যে মাংস হবে না, কিন্তু আমি ইসরায়েলের সীমান্তে তোমাদের বিচার করব। ইজেকিয়েল ১১:২০
ঈশ্বরের চুক্তি জনগণ রূপে প্রাচীন ইসরায়েলকে পাশ কাটিয়ে যাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই যে তারা যা পরিত্যাগ করেছিল তা নিয়ে ঈশ্বর পূর্বতন চুক্তি জনগণকে ঈর্ষায় প্রণোচিত করেন। এটি রবিবারের আইন প্রয়োগকালে অ্যাডভেন্টবাদের ক্ষেত্রে পুনরাবৃত্ত হয়।
অতএব আমি বলি, তারা কি এমন হোঁচট খেয়েছে যাতে তারা পড়ে যায়? কদাপি নয়, বরং তাদের পতনের দ্বারা পরিত্রাণ অন্য জাতিদের কাছে এসেছে যাতে তাদের ঈর্ষা উদ্রেক হয়। রোমীয়দের প্রতিপত্র ১১১১
উইলিয়াম মিলারের কার্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত যা তারা প্রত্যাখ্যান করে, অ্যাডভেন্টবাদ তবুও সেই আন্দোলন যা মন্দির নির্মাণ করেছিল, কিন্তু সলোমনের মতো যিনি মন্দিরও নির্মাণ করেছিলেন তারা চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের রাজ্য তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং তা এমন এক জাতিকে প্রদান করা হবে যারা ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্র তার নির্দেশ মতো পরিচালনা করবে।
অতএব প্রভু সলোমনের প্রতি বলিলেন, যেহেতু তুমি এই কাজ করিয়াছ এবং তুমি আমার চুক্তি ও বিধিসমূহ যা আমি তোমাকে আদেশ করিয়াছি পালন কর নাই, আমি নিশ্চয়ই তোমার নিকট হইতে রাজ্য ছিন্ন করিবি এবং তাহা তোমার দাসকে দান করিবি। এক রাজা বলি ১১ বিধি শুনতেই।
ফিলাডেলফিয়ার জন্য রবিবারের আইন
ভাববাদীদের বাণী অনুযায়ী রবিবারের আইনের সময় বিজয়ী কলিশিয়াকে তার নিজস্ব ভূমিতে স্থাপন করা হয় এবং সেই ভূমি শেষ বৃষ্টির বার্তায় প্রাচুর্যময়। জেরিহো
1883 সালে পুনর্নির্মিত হয়েছিল এবং রবিবারের আইনের সময় জেরিহো পতিত হয়।
কিন্তু যে দেশ তোমরা অধিকার করিতে যাচ্ছ তা পাহাড় ও উপত্যকার দেশ এবং আকাশের বৃষ্টির জল পান করে। ব্যবস্থা বিবরণী ১১:১১।
একটি নগর একটি রাজ্য এবং বিজয়ী কলিসিয়া খ্রিস্টের মহিমার রাজ্যকে প্রতিনিধিত্ব করে। বিজয়ী কলিসিয়ার সেই রাজ্যের সূচনা রবিবারের আইনের সময় হয়, যখন তার কলিসিয়া সকল পর্বত ও পাহাড়ের ঊর্ধ্বে উত্তোলিত ও উচ্চে উন্নীত করা হয়।
ন্যায়বানদের আশীর্বাদে নগর সমুন্নত হয়, কিন্তু অধার্মিকদের মুখের দ্বারা তা উল্টে দেওয়া হয়। হিতোপদেশ ১১:১১।
নবম প্রহরেই স্বর্গদূত কর্নেলিয়াসের কাছে এসে পিতরকে ডেকে পাঠাতে তাকে নির্দেশ দিলেন, এবং এইভাবে রবিবারের আইনে অজাতিদের নিকটে সুসমাচার গমনের সময়টি চিহ্নিত হল। পিতরকে যখন ঈশ্বর যেতে নির্দেশ দিলেন তা ছিল অপবিত্র প্রাণী ভক্ষণ করার এক দর্শনের প্রেক্ষাপটে। এর পরিপূর্ণতা রবিবারের আইনেই ঘটে। নবম প্রহরটি সেই নবম প্রহরের সঙ্গেই মিলে যায় যখন খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন। নবম প্রহর এমন এক পর্বের সমাপ্তিকে নির্দেশ করে যা তৃতীয় প্রহরে শুরু হয়, যখন যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং ৬ ঘণ্টা পরে তিনি মৃত্যুবরণ করেন। পিতরের ক্ষেত্রেও এটি একই পর্ব। তৃতীয় প্রহরে তিনি ঊর্ধ্বকক্ষে ছিলেন, আর নবম প্রহরে তিনি মন্দিরে ছিলেন। এক নবম প্রহরে খ্রিস্টের মৃত্যুতে সমাপ্তি ঘটে, পরবর্তী নবম প্রহরে পিতর মন্দিরে জোয়েলের বার্তা ঘোষণা করছেন। খ্রিস্টের মৃত্যু ইসরায়েলের সঙ্গে চুক্তিগত সম্পর্কের অবসান ঘটিয়েছে এবং কর্নেলিয়াস দ্বারা প্রতিকায়িত অজাতিদের জন্য দ্বার উন্মুক্ত করেছে।
আর দেখ, সঙ্গে সঙ্গে তিনজন পুরুষ কিসারিয়া হইতে আমার নিকটে প্রেরিত, যে গৃহে আমি ছিলাম সেইখানে ইতিমধ্যেই এসে উপস্থিত ছিল। প্রেরিতদের কার্য ১১:১১।
তারা তোমাদের কাছে একেবারেই ঘৃণ্য হইবে, তোমরা তাদের মাংস হাইবে না, বরং তাদের মৃতদেহ সমূহকে তোমরা ঘৃণা করিবে। লেবীয় পুস্তক ১১:১১।
পরবর্তী প্রবন্ধে আমরা এই অধ্যয়ন অব্যাহত রাখব।
আমি স্বপ্ন দেখলাম যে ঈশ্বর অদৃশ্য করের দ্বারা আমাকে প্রায় ১০ ইঞ্চি লম্বা ও ৬ ইঞ্চি বর্গাকার অদ্ভুত কারুকার্যে নির্মিত একটি সিন্ধুক প্রেরণ করলেন। তা এমনি ও মুক্তার সুকৌশলে খচিত ছিল। সিন্ধুকটির সঙ্গে একটি চাবি সংযুক্ত ছিল। আমি সঙ্গে সঙ্গে চাবিটি নিয়ে সিন্ধুকটি খুললাম। তখন বিস্ময় ও আশ্চর্যে দেখলাম তা নানাবিধ প্রকার ও আকারের রত্ন, হীরা, মূল্যবান পাথর এবং বিভিন্ন আকার ও মূল্যমানের স্বর্ণ ও রৌপ্য মুদ্রায় পরিপূর্ণ, এবং সেগুলি সিন্ধুকের নিজ নিজ স্থানে অত্যন্ত সুন্দরভাবে বিন্যস্ত, এবং এই রূপে বিন্যস্ত অবস্থায় তারা এমন এক আলো ও মহিমা প্রতিফলিত করছিল যার সমতা কেবল সূর্যই দিতে পারে। আমি রত্নপেটিকার ভেতর তাকালাম, কিন্তু দৃশ্য দেখে আমার চোখ ছলুষে উঠল। সেগুলো আগের মহিমার ১০ গুণ উজ্জ্বলতায় দীপ্যমান ছিল। আমি ভেবেছিলাম যেসব দুষ্ট ব্যক্তি সেগুলো ছড়িয়ে দিয়ে ধুলোয় মারিয়ে দিয়েছিল, তাদের পায়ে বালিতে ঘষা খেয়ে সেগুলো যেন ঘষে মেজে ফেলা হয়েছে। সেগুলো রত্নপেটিকায় অপূর্ব শৃঙ্খলায় সাজানো ছিল, প্রতিটি নিজ নিজ স্থানে, এবং যিনি সেগুলো এতে ঢেলে দিয়েছিলেন তার কোনো দৃশ্যমান পরিশ্রমের চিহ্ন ছিল না। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, আর সেই চিৎকারেই ঘুম ভাঙল আমার। প্রারম্ভিক রচনা বলি ১১:৮৩। আপনারা প্রভুর আগমনকে অত্যন্ত দূরের ব্যাপার করে তুলছেন। আমি দেখেছি শেষ বৃষ্টি মধ্যরাত্রির আহ্বানের মতোই ততটাই হঠাৎ করে আসছে এবং ১০ গুণ শক্তি নিয়ে। স্পলডিং অ্যান্ড মাগান ৫।
আর জ্ঞান ও প্রজ্ঞার সমস্ত বিষয়ে যেসব বিষয়ে রাজা তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তিনি দেখলেন যে তাঁর সমগ্র রাজ্যে থাকা সকল জাদুকর ও জ্যোতিষীদের তুলনায় তারা ১০ গুণ উত্তম। দানিয়েল ১:১৮।